हम तेरी मेघमाला आर चारी दिग नूर रंजा खोदर दाया हाय गए छे मगफिरा तेरी समा
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে যার নাম হচ্ছে রহমতপূর্ণ রমজান। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবেশে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ করিম আমাদের এই রমজানের রোজা, সাহারি, ইফতারি, ইবাদত, রিয়াজত, জিকির, আসকার, তারাবির নামাজ ওনার বারগাহে কবুল করুক, আমিন। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করল, আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন, তার দশটি গুনাহকে মাফ করে দিবেন, তার দশটি মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। তো আমাদের উচিত, মাহে রমজান চলছে, মাহে রমজানে তো এমনিতেই একটি নেকির সওয়াবকে 70 গুণ, 700 গুণ, আরও অনেক গুণ বাড়িয়ে দেয়া হয়। তো আমরা যদি চাই এ মাহে রমজানে নিজের টাইমকে ইবাদতের মাধ্যমে কাটাই, নিজের সময়কে আল্লাহ পাকের জিকির, আসকার, প্রিয় নবীর উপর দরুদ পাকের মধ্যে কাটাই, তাহলে আমাদের সাথে একটি ডিজিটাল কাউন্টার থাকা উচিত, যেটার মাধ্যমে আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পড়তে পারি, বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন, যারাই আমরা এখন অনুষ্ঠান দেখছি, সবাই মহব্বত নিয়ে একবার আমার নবীর উপর দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তো দর্শক, আজকে আমাদের সাথে মুবাল্লিগা দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন মাশাআল্লাহ আমাদের কাউসার আত্তারি ভাই। হুজুর কেমন আছেন? মাশা আল্লাহুল করিম, আপনাকে রমজানের শুভেচ্ছা। এবং নাতখা হিসেবে আমাদের মাশাআল্লাহ ইকবাল ভাইও আছেন, ইকবাল ভাইকেও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অজু অবস্থায় থাকার ফজিলত এবং মিসওয়াক করার ফজিলত। সুবহানাল্লাহ, অজুর কিন্তু সাইন্টিফিক্যালি অনেক বেনিফিটও আছে, যা এখন হয়তো বা রিসার্চাররা আবিষ্কার করছে যে কী কী ফায়দা আছে। কিন্তু 1400 বছর পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু অবস্থায় থাকার ফজিলত বর্ণনা করে দিয়েছেন, এবং অজু করলে দৈহিক কী কী আপনার উপকারিতা লাভ হবে সেটাও বলে দিয়েছেন, এবং সেই সাথে মিসওয়াক। তো মিসওয়াকের ফজিলতের ব্যাপারে আমরা ইনশাআল্লাহুল করিম আজকের অনুষ্ঠানে আমাদের মুবাল্লিগা দাওয়াত ইসলামী থেকে শুনব। তো দর্শক, আসুন একটি হামদে বারি তালা প্রথমেই আমাদের ইকবাল ভাই থেকে শুনে নেই, এরপর ইনশাআল্লাহ করিম আজকে যে বিষয় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
جہاں نہیں یا
ہی پھول خار سے دور ہے، یہی شمع ہے کہ دعا نہیں، صلی علی نبینا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد. دیکھتے چائے ری دائیں تم سبحان ہو، کورے شعبے ذکر اللہ اللہ، دیکھتے چائے ری دائیں تم سبحان ہو، کورے شعبے ذکر اللہ اللہ، بھولی نی بھول بونا خدا تو مائی کو بھو، بھولی نی بھول بولا خدا تو مائی کو بھو، مونے پرانے خدا مونے پرانے خدا مونے پرانے خدا تمہیں تمہیں شروع اللہ 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 اللہ. باغانے گوگنے آلو چھونا تمہار، پرباتے نیشتے آلو چھونا تمہار، باغانے گوگنے آلو چھونا تمہار، پرباتے نیشتے آلو چھونا تمہار، تمہیں ایک ادیتیہ آنند اسیم، تمہیں ایک ادیتیہ آنند اسیم، تمہیں ایک ادیتیہ آنند اسیم، تب نہیں انشیدار مولا مولا، تب نہیں انشیدار تب نہیں انشیدار جل جلا اللہ 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 اللہ. تمہیں مالک جانستورے یا اللہ یا اللہ، تمہیں خالق جین و منو بیر یا اللہ یا اللہ، تمہیں خالق جین و منو بیر یا اللہ یا اللہ، تمہیں جو مالک جانستورے یا اللہ یا اللہ 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 اللہ. سارا پریتھوی چھائے تمہارے پیٹ شروع مالا مالا مالا، سارا پریتھوی چھائے تمہارے پیٹ شروع، سارا پریتھوی چھائے تمہارے پیٹ شروع، ہمرا تمہاری بندہ ہے سبحان ہو، تمہیں پوت پوتر آنند اسیم، تمہیں پوت پوتر آنند شیم شیم ہے روحیم رحمان ہے روحیم رحمان اللہ 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 تمی مالی اللہ یا اللہ یا جس نے تجھ کو ہم تن کرم بنایا وہی رب ہے جس نے تجھ کو ہم تن کرم بنایا ہم تن کرم بنایا ہمیں بھیک مانگنے کو ہمیں بھیک مانگنے کو تیرا راستہ بتایا مولا مولا ہمیں بھیک مانگنے کو بھیک مانگنے کو تیرا آستا بتایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا اللہ 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 کھما کرو عطار کے مولا 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 کھما کرو نبیر خدا جن سے شکل نبی دے یا اللہ یا اللہ پکھی کھولو کرے تمہاری گنگان ساری دکھ سنا جائے تمہاری شان مان تمہاری گنگان ساری دکھ سنا جائے تمہاری شان مان کیوں بولے خدا کیوں سبحانہ کیوں بولے خدا کیوں سبحانہ اور شعبائی بولے اور شعبائی بولے اور شعبائی بولے شریک نہ اللہ 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 اللہ
صلو علی الحبیب صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم مدین چینل درشک بندو اللہ اللہ ذکر شبار کرا اچھی نجیو کرا اچھی نجیر فیملیر مدے بچہ در کو شکھانا درکار جیسے کل چھوٹے چھوٹے بچہ آچھے تا در کے اللہ 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 اے ذکر تک کرانا درکار شکھانا درکار اوہے تک بشوئے ناشی کیے تا در کے ذکر اور درود پراتے جدی میں بیستو کرے دے انشاءاللہ الكریم تا در اوپر اللہ پاکے دعا ہوئے کرو استے استے اللہ تعالی دین مخی ہوئے نبی پاکر دیکھے تدر انتر جھگے اللہ ہمارے سبھی کے توفیق دار کرو دیکھیں انوشٹھان رحمت پورن رمضان آج کے جو بشے رکھے ہمیں تا ہوں اجو ابستے تھکار فضیلت اور مسواک کرار ثواب তো প্রথমে আমরা শুনবো ওযু অবস্থায় থাকলে কি কি বরকত রহমত ফজিলত অর্জন হয় সে সম্পর্কে। ফসল ভাই আমাদের ছেলে দর্শক বৃন্দ, ওযু মাশাআল্লাহ ওযু নিয়ে কথা শুরু হবে। তো ওযু এটা মুসলমানদের জন্য একটা নিত্য প্রয়োজনীয় বিষয়। যদি আমরা দেখি যে প্রত্যেক মুসলমান, যারাই মুসলমান এবং প্রাপ্তবয়স্ক মুসলমান, এদের সাথে এই ওযুটা কিন্তু সম্পর্কিত। দিনের পাঁচটি স্তম্ভের মধ্যে যদি আমরা দেখি, প্রথম নম্বর স্তম্ভ হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর স্তম্ভ হচ্ছে নামাজ। এই নামাজ যেটা আল্লাহ পাক মুসলমানদের উপর ফরজ করেছেন, এই নামাজের সাথে ওযু কিন্তু সম্পর্কিত। আর ওযু যদি দেখা হয় প্রতিনিয়ত হাজারও নয় লাখও নয় বরং কোটি কোটি মুসলমান আজকে ওযু করছে। আর ওযুর মধ্যে ফজিলতও আছে, ওযুর মধ্যে বারাকাতও আছে। এই ওযু আমাদেরকে শারীরিকভাবে যেভাবে বিভিন্ন ফায়দা দিয়ে থাকে, আত্মিক মানসিক এই ফায়দাগুলোও দিয়ে থাকে আলহামদুলিল্লাহ। ওযুর গুরুত্ব দিন ইসলাম আমাদেরকে দিয়েছে। ওযু এটা নামাজের জন্য পূর্ব শর্ত। হ্যাঁ, নামাজের জন্য কিন্তু এটা পূর্ব শর্ত, ওযু করতেই হবে, ওযুবিহীন কিন্তু নামাজ হবে না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। তো পবিত্রতার মধ্যে একটা হচ্ছে ওযু করা, ওযুর ফরজ আছে, সুন্নাত আছে, ওযুর মধ্যে আবার মুস্তাহাব আছে, অনেকগুলো বিষয় দিন ইসলাম আমাদেরকে দিয়েছে। তো এই ওযু সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আজকে ডিটেলস আমরা জানার চেষ্টা করবো আমাদের কসর ভাইয়ের কাছে, কসর বলতে পারবো।
তো আলহামদুলিল্লাহ যে বিষয় আপনি আজকে টপিক নিয়েছেন উজু অবস্থায় যে ফজিলত, আপনিও মাশাআল্লাহ বলছিলেন যে আসলে উজু এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের ইসলামের একটি স্তম্ভের মধ্যে বলা যেতে পারে, যে পবিত্রতার বিষয় যেটা আমরা বলি, যে নামাজের যে বিষয়টা নামাজের পূর্ব শর্তের মধ্যে আপনি যেটা বলেন
ওযু।
তো উজু মাশাআল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের একটি অংশ হিসাবে আমরা ধরতে পারি। তো এটার ফজিলত নিয়ে, এটার বিভিন্ন বরকত নিয়ে আজকে আপনি টপিক রেখেছেন। শুরু করবো ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সুবহানাল্লাহ,
ইনার আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের একটি মানে ঘটনা থেকে একবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জায়গায় আসলেন, বসলেন এবং তিনি বললেন যে উজুর জন্য পানি নিয়ে আসো। পানি আনা হলো, উজু করলেন যেভাবে আমরা উজু করি। উজু করার পর তিনি মুচকি হাসলাম, মানে কোনো রিজন ছাড়া, কোনো কারণ ছাড়া আমরা তেমন হাসি না সাধারণত। তিনি উজু করলেন, এরপর হাসলেন। তখন সাহাবাই কেরাম আলহিমুর রিদওয়ান ইনাদের জিজ্ঞাসার একটা মানে কারণ কেটে নিজে এই বিষয়টা কি করলেন, তো এটার উত্তরও তিনি নিজে দিচ্ছেন এভাবে যে তোমরা কি জানো কেন আমি উজু করলাম, হাসলাম? তখন তিনি বললেন কারণ হচ্ছে আমি একবার আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় এসে এইভাবে উযু করতে এবং উযু করার পর হাসতে দেখেছি, আমিও সেই আমার নবীর আদায় এর উপর আমল করতে গিয়ে আমি এই কাজটা করলাম। এরপর ইনি আরো পরবর্তী আরো বললেন, তোমরা কি জানো যে আমার নবী এই ব্যাপারে আরো কি বলেছেন? তিনি ইরশাদ করলেন যে যখন কেউ উযু করে, তখন উযু করে তখন সে হাত ধোয়, এই হাত ধোয়ার সময় আল্লাহ পাক তার হাতের গুনাহকে ক্ষমা করে দেয়।
আল্লাহু আকবার!
কেউ উযু করার সময় নাকে পানি দেয়, মুখ মুখমণ্ডল ধুতো করে, আল্লাহ পাক তার মুখের সেই গুনাহগুলোকে মাফ করে দেয়। এভাবে কেউ উযু করার সময় পা ধুতো করে, আল্লাহ পাক তার পায়ের গুনাহগুলোকে মাফ করে দেয়।
জি জি,
উযু করার সময় কেউ মাথা মাসাহে করে, হ্যাঁ, আল্লাহ পাক তার কি এভাবে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা, আল্লাহ পাক সেগুলোকে মাফ করে দেয়।
এই জন্যই কসবে ওলামায়ে কেরাম এটা বর্ণনা করেন যে অজুর পানি নিয়ে, অর্থাৎ অজুর শরীর থেকে যে অজুর পানিটা পড়ে, এটা নিয়ে মসজিদে যাওয়া নিষেধ করা হয়েছে। এই জন্য যে অজুর ফোটার সাথে তো আমার গুনাহ ঝরছে, যেগুলো নিয়ে আমি কিভাবে মসজিদে যাব,
মসজিদে যাব।
এই জন্য অজু করে কিন্তু পুরোপুরি আপনার মুছে এরপর মসজিদে প্রবেশ করা উচিত।
এই ঘটনা থেকে হুজুর অনেকগুলো বিষয় আমরা পরিলক্ষ্য হয়, তার মধ্যে এক নম্বর একটা বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম আলিহিমুর রিদওয়ানদের মাঝে আমার নবী যাই করতে তার প্রতি চোখ বন্ধ করে আমার নবী করেছে সে কাজটা আমিও করবো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ!
মানে কোন কাজ,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা,
জি জি,
ওনাকে ওনার মাজান যখন জিজ্ঞেস করতেন, মানে উনি সবসময় হাসতেন, সবসময় মুচকি হাসতেন, তো উম্মে দারদা, ওনার আম্মা যান উম্মে দারদা, উনি বলতেন যে হে দারদা তুমি হাসতেছো কেন?
জি,
অকারণে হাসতেছো, শুধু শুধু হাসতেছো, এটার কারণ কি? অকারণে কি মানুষ হাসে নাকি? বলো যে হ্যাঁ, আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় দেখতাম যে উনি মুচকি হাসতেন,
সুবহানাল্লাহ,
সবসময় মুচকি হাসতেন, আমি আমার নবীর সুন্নতকে আদায় করার জন্য আমি মুচকি হাসতাম,
সুবহানাল্লাহ। হুজুর আপনি ওই কথাটা থেকে নিয়ে নেন যে আমরা সাধারণত রুটি খাই, রুটি যদি একটু আগুনে ভালো করে ছেকা হয় এটাকে খেতেও মজা লাগে। এক সাহাবি বলছে যখন থেকে আমি দেখেছি আমার নবীকে আটা রুটি ছেকা ছাড়া খেতে তখন থেকে আমি এটা শুরু করে দিয়েছি,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে একটা উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, আমার নবীকে করতে দেখেছে সেই কাজটাকে তারা তাদের জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করে নিয়েছে, এটাকে তাদের গোল হিসেবে নির্ধারণ করে নিয়েছে। এটা করলে কি ফায়দা, এটা করলে কি লস, এত কিছু দেখে নাই, আমার নবী করেছে তা আমিও
করবো।
আজকে উজুর বিষয় হচ্ছে আমার নবী উজু অবস্থায় থাকে,
সুবহানাল্লাহ।
আমার নবী উজু করতে কি এটাকে পছন্দ
করতে,
উজুর মধ্যে বরকত নিহিত রয়েছে, সেই জন্য সাহাবায়ে কেরাম সর্বদা উজু অবস্থায় থাকতেন। তাহলে আজকে এখান থেকে আমাদের জন্য একটু শিক্ষণীয় বিষয় এটাই, এই উজুটার ফজিলত বরকত আছে, এই উজু আমার নবী করেছে আমরাও করব,
আপনি
আমি যে আলোচনা করছিলাম যে বান্দা উজু করার দ্বারা তাদের যে গুণা
উচিত, যখনই অজু ভেঙে যায় অজু আবার করে নেওয়া উচিত, সদা সর্বদা অজু অবস্থায় থাকা এটা উচিত, এটার মধ্যে ফজিলত আছে।
জি, একটা কথা এখানে আবার এটাও বলবো অনেক দর্শকের জন্য, মাশাআল্লাহ, অজু এটার সূচনা কিভাবে হয়, এটা কখন থেকে অজু সূচনা হয়েছিল, তো এটার ব্যাপারে একজন একবার প্রশ্ন করেছে একেবারে যে নাকি জ্ঞানের দরজা, হ্যাঁ, আলিউল মুর্তাজা শেরেকুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে কেউ একজন ইনি কাবা শরীফে তাওয়াফ করার অবস্থায় তিনি যখন প্রশ্ন করা হলো, তো তখন তিনি তাওয়াফ শেষ করলে পরবর্তীতে প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত আকারে বলছে আমি প্রশ্ন তখন দিতে গিয়ে তিনি বলেন উজু সূচনা কিভাবে হয়েছিল। তো কোরআনে পাকের একটি আয়াতের কথা তিনি তুলে ধরলেন, আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টিকারী, অর্থাৎ আল্লাহ পাক যখন মানব জাতিকে এই যে দুনিয়াতে পাঠাবে তার আগে যে ফেরেশতাদের মাঝে একটা কথোপকথন হয়েছিল, এটা কোরআনে পাকের যে আয়াতের মধ্যে এসেছে তার মধ্যে একটা আয়াত হচ্ছে আমি পৃথিবীতে আপন প্রতিনিধি সৃষ্টিকারী। অপর এক আয়াতের মধ্যে এসেছে আপনি কি পৃথিবীতে এমন কোন সৃষ্টিকে প্রতিনিধি করবেন যে তাতে ফ্যাসাদ চড়াবে, রক্তপাত ঘটাবে, যেটা ফেরেশতারা, তো এটার উলামায়ে কেরাম এটার বিষয়ে বলেন যে তারা তো আল্লাহ পাকের সাথে কোনো আপত্তিমূলক কথা বলেনি, বরঞ্চ তারা আসলে রহস্যটা জানার জন্য এই প্রশ্নটা তারা করেছিলেন। তো পরবর্তী তারা যখন এটার প্রশ্ন করেছিলেন তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো সমাধান হওয়ার পরে পরে যখন ফেরেশতারা একটু বুঝে গিয়েছিল হয়তো আল্লাহ পাক হয়তো কোনো আমাদের উপর নারাজ হয়ে গিয়েছে কিনা, তখন তারা আল্লাহ পাকের যে কি তাওয়াফ করা যেটা কি শুরু হয়েছিল তারপর থেকে কাবা শরীফের তাওয়াফ করার বিষয়টা এসেছে, তো পরবর্তীতে তারা যখন আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাচ্ছিল আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও, তখন আল্লাহ পাক তাদেরকে বলেছিল যে তোমরা যাও নাহরুল হায়ওয়ান নামে আরশের পাদদেশে মধ্যে একটা নদী রয়েছে,
আল্লাহু আকবার,
তোমরা এখানে চলে যাও। এবার আল্লাহ পাক তাদেরকে শিখিয়ে দিচ্ছে আমরা যেভাবে উজু করি, তোমাদের হাত কি করো, হাত ধোত করো, এভাবে তোমাদের নাকে তিনবার পানি দাও, তোমাদের মুখমন্ডল যেভাবে আমাদের উজু করে হবে কি, তারপর তাদেরকে তোমাদের পা ধোত করো। আচ্ছা, ফেরেশতাদের পা কিরকম ছিল, হাত কিরকম, এগুলো আমাদের জানা নেই, এগুলো আল্লাহ তাআলাই ভালো জানে কিন্তু আমাদের মতো না, এটা একটা বিষয় এখানে পরিলক্ষ্যের বিষয়। তো তখনই আল্লাহ পাক ফেরেশতাদেরকে উজু করাটা শিখিয়ে দিলেন এবং আল্লাহ পাক তাদেরকে বললেন যখন কোন আমার প্রতিনিধি যারা দুনিয়াতে যাবে, আমার বান্দারা যখন কি করবে, তারা দুনিয়াতে যাবে, তারা যখন উজু করবে তাদের, এটা আল্লাহ পাক বলে দিচ্ছে, তারা যখন উজু করবে হাত ধোত করে তাদের হাতের গুণ আল্লাহ পাক মাফ করে দিবেন,
সুবহানাল্লাহ,
মুখের গুণ মাফ করে দিবেন। এই বিষয়টা তারা দেখেন ওই উজু বিষয়টা কোথায় থেকে এসেছে, আমার আল্লাহ পাক উজু করাটাকে কি করেছেন শিখিয়ে দিয়েছে এবং কেমন ফজিলত হিত রেখেছে।
আসলে ওযু আমাদেরকে করা উচিত এবং ওযুর মাসলা মাসাইলও জানা উচিত। আজ অনেকে দুর্ভাগ্যের সাথে দেখতে হয়, আমাদের এটা আসলে দেখার সুযোগ হয় আর কি, যখন তিন দিনের কাফেলায় সফর করি বিভিন্ন জায়গায় যাই ওযুর বিষয়ে বলি, অনেকের ওযু বিষয়ে কিন্তু জ্ঞান নেই। ওযুর কিন্তু চারটা ফরজ আর 14টা সুন্নাত আছে ওযু।
জি,
তো এই ফরজগুলো যতক্ষণ আপনার আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজই হবে না। হ্যাঁ, চারটা ফরজ অর্থাৎ অব্লিগেটরি, এটা বাধ্যতামূলক, আপনাকে আদায় করতেই হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। এখন সমস্ত মুখমণ্ডল বলে কাকে এটাও তো আমাকে জানতে হবে, আমি শুধু তিনবার পানি মারলাম আর মুখমণ্ডল ধুয়ে গেল এটা চিন্তা করলাম, এটা তো
হবে না।
হ্যাঁ, এরপর রোজার সময় অনেককে দেখা যাচ্ছে গড়গড়া করতে, রোজার সময় অনেককে এটা আপনারাও হয়তো দেখেছেন, বিশেষ করে মুরব্বীরা এটা গড়গড়া করছে। আরে ভাবলেন রোজাদার আছেন, গড়গড়া করা সুন্নাত, এটা ফরজ না।
জি,
আর যদি রোজা থাকেন গড়গড়া না করাটা সুন্নাত, গড়গড়া করা সুন্নাত, কিন্তু আপনার রোজা থাকা অবস্থায় না করাটা সুন্নাত। তো এভাবে মুখমণ্ডল ধোয়া এটা একটা ফরজ, উভয় হাত কোনোই পর্যন্ত ধৌত করা এটা একটা সুন্নাত, এরপর মাথা চার ভাগের এক ভাগ মাসে করা এটা ফরজ, ফরজ বলছি। এরপর চতুর্থ নম্বর ফরজ হচ্ছে টাকনু সহ উভয় পা ধৌত করা। এখন এগুলো তো আমি বলে ফেললাম শুধু ধৌত করা, এই করা, সেই করা, এগুলোর পরিপূর্ণ মাসাইল আছে,
সঠিকভাবে আদায় করতে হবে, তাহলে বরকতটাও পাওয়া যাবে।
হ্যাঁ, বরকতটাও পাওয়া।
এখানে একটা প্রশ্ন হতে পারে অনেকের যে হুজুর উজুর চারটা ফরজ কেন?
হুম,
পাঁচটাও তো হতে পারতো,
জি
তিনটাও তো হতে পারতো, ছয়টাও তো হতে,
এটা কেন?
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি এটার ব্যাখ্যায় বলেন যে মানুষ যখন গুনাহ তো হয়ে যায়, কিয়ামতের দিবস তো আসবে, তো কিয়ামতের দিবসে চারটি প্রধান শাস্তি আছে, তার মধ্যে এক নাম্বার যেটা মুখমণ্ডল তার কালো হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেন কোরআনে পাকের আয়াতের মধ্যে যেটি কাঞ্জুলিমান থেকে অনুবর্তিত, যেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার মানুষকে কিয়ামতের যে চারটা যেটা গুনাহের ব্যাপারে, বাম হাতে তার আমল নামা দেওয়া,
জি জি জি,
এটা কঠিন, যার বাম হাতে আমল নামা হবে আল্লাহ, যেটা কোরআন পাকের মধ্যে বলা হচ্ছে, আর ওই ব্যক্তি যার আপন আমল নামা বাম হাতে দেওয়া হবে বলবে হাই কোন মতে আমাকে আমার আমল নামা না দেওয়া হতো, কোনো মতে যদি আমাকে আমার আমল নামা দেওয়া না হতো, কারণ সে আফসোস করে বাম হাতে কেন আমল নামা দেওয়া হলো। তৃতীয় নাম্বার তার মাথা ও পাদরে জাহান নামে নিক্ষেপ করা হবে। কোরআন পাকের মধ্যে বলা হচ্ছে অপরাধীগণকে তাদের চেহারা দ্বারা ইচ্ছেনা যাবে, সুতরাং মাথা ও পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে। এই চারটি কিয়ামতের দিনের শাস্তির কথা আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুন। মাশাআল্লাহ, যারা উজু করে আর উজুর আপনি যে বললেন চারটি ফরজের উপর আমল করে, তাহলে আপনি একটা ফরজের মধ্যে বললেন কি তার
মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল ধৌত করা।
আল্লাহ পাকের দয়া, যারা উজু অবস্থায় থাকবে উজুর ফজিলতের উপর আমল করে উজুর অভ্যস্ত হয়ে উঠবে, অচক্ত নামাজ পড়বে, উজু করবে, উজু অবস্থায় সর্বতাকার চেষ্টা করবে আর সে মুখমণ্ডল ধৌত করবে, এর কারণে আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন তার চেহারা কালো নয় বরঞ্চ উজ্জ্বল করে দেবে,
সুবহানাল্লাহ,
নূরানি করে,
সুবহানাল্লাহ।
ঠিক এভাবে করে যে যারা উজুর মধ্যে ফরজ একটি কি হাতের যে
উভয় হাত
দোয়া করা, বাম হাতে যার আমল নামা যাবে নামাজ গুলো সে জাহান্নামের দিকে চলে যাবে, আর যারা উজু করবে দুই হাত কিবলত করবে আল্লাহ পাকের দয়া তার ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কি রয়েছে?
জি,
ঠিক এইভাবে করে যারা মাথায় মাসে করবে, হ্যাঁ আল্লাহ পাকের দয়া তাদের মাথার দরে জাহান্নামে নয় বরং তাদের মাথার মধ্যে জান্নাতের মুকুট পরিধান করা হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আসলে যে এইভাবে বলতে গেলে উজুর যে চারটি ফরজের বরকত, এটাই হচ্ছে কি যে আমরা একটা কথা, উজুর যে বরকত নিহিত রয়েছে না তা বান্দা দুনিয়াও এবং আখিরাতে কামে হবে যথেষ্ট।
জি জি জি, উজুর তো অনেক সাইন্টিফিক্যালিও অনেক বেনিফিট আছে।
জি জি,
আমরা তো আপনি যেটা বলছেন যে চারটা যে ফরজগুলো আদায় করলে এই যে কিয়ামতের এই এই মহাবিপদ থেকে আমরা বাঁচতে পারবো, কিয়ামত তো অনেক পরের বিষয়, কিন্তু দুনিয়াতেই আল্লাহ পাক উজুর অনেক ফায়দা আমাদের জন্য রেখেছেন, অনেক সাইন্টিফিক্যালি বেনিফিট আমাদের জন্য রেখেছেন উজুর।
এই বিষয়ে যদি বলতে যাই এক ব্যক্তির বর্ণনা, সে বলে আমি বেলজিয়ামের কোন এক বিশ্ববিদ্যালয়ের এক অমুসলিম শিক্ষার্থীকে ইসলামের দাওয়াত দিয়েছিলাম।
জি,
তিনি সে জিজ্ঞাসা করলো উজুর মধ্যে কি কি বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে। তো পরবর্তীতে তার এই কথাগুলো শুনে নি বলে আমি নির্বাক হয়ে যাই, তাকে একজন আলিমের নিকট নিয়ে গেলাম, কিন্তু তার কাছে এর কোনো জ্ঞান ছিল না। অবশেষে বিজ্ঞানের জ্ঞান রাখেন এমন এক ব্যক্তিকে যখন তার উজুর যথেষ্ট সৌন্দর্য বর্ণনা করলাম, তখন তিনি যা বলল তার মানে তার সে কথাগুলো শুনে তার হুশ মানে কি,
জি জি,
সে বলল যে গর্দান এটা মাসেহে করার রহস্য বর্ণনা করতে গিয়ে তিনি অপরাগ হলেন এবং প্রথমে আলিমটা তো তিনি পারে নাই, পরে যখন আলিমের পর্যায়ে যখন বিজ্ঞানীর কাছে গেল তো অমুসলিম ছিল, সে বলল যে আমাদের প্রফেসর লেকচারের মাঝখানে বলেছিলেন যদি গর্দানের পৃষ্ঠদেশ ও দুপাশে যে আমরা কি করি এই যে একটা দৈনিক যদি কয়েক ফুট এখানে যদি পানি ফেলা হয় তাহলে এখানে যেই আপনার দূষিত মজ্জা রয়েছে এই দূষিত মজ্জার সংক্রমণ থেকে কি হওয়া যায় বাঁচা যায় হিফাজত হয়ে থাকে। তো যখন ইনারা বৈজ্ঞানিকরা বলেছে কি দুই ফুটা পানির ব্যাপারে যদি এখানে দুই ফুটা পানি দেওয়া হয় রেগুলার, আল্লাহ পাকের দয়া ইনি যখন এই মাথে মাসে করার এবং গার মাসে করার বিষয়টা শুনলেন, তখন তিনি বললেন তাহলে এটা তো আপনাদের অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে, আপনাদের আমলই হয়ে যাচ্ছে,
পাঁচবার কয়েক ফোঁটা কয়েক
ফোঁটা আপনার ঠিকানার মধ্যে কি আমলই হয়ে যাচ্ছে। তাহলে বোঝাই গেল আপনাদের এই যে ঘাড়ের যে রোগের এটা কি আল্লাহ পাকের দয়া ওজুর মাধ্যমে আপনাদের কি।
সুবহানাল্লাহ।
এবং এই ঘটনার মধ্যে এটাও রয়েছে, এই এই ঘটনাগুলো আসলে এরকম একটি ঘটনা রয়েছে এরকম ধরনের যে ওই অমুসলিম ব্যক্তি মুসলমান
হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আসলে ওজুর আল্লাহ তাআলা দ্বীনের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমাদের জন্য উপকারিতা রেখেছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে। তো এইভাবে ওজুর মধ্যে আমাদের জন্য উপকারিতাই আর উপকারিতা। আপনি যারা চান যে চেহারা উজ্জ্বল হোক, অনেকে অনেক ধরনের ক্রিম ইউজ করে,
জি
হ্যাঁ, এরপর অনেক কিছু ইউজ করে। তো দেখেন যারা পাঁচ ওয়াক্ত নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, তারা পাঁচবার ওযু করার কারণে তাদের চেহারায় অন্যরকম একটা কি থাকে, উজ্জ্বলতা থাকে। তো এটা তার অনুভব হয়, এবং পাঁচবার আপনার মুখ ধোয়ার কারণে, হাত ধোয়ার কারণে আপনার যত ধরনের ময়লা আছে এটা দূর হয়ে যাচ্ছে।
এবং আরেকটা বিষয় কি, জার্মানির একটি একটা সেমিনারের মধ্যে একটা এই ধরনের সেমিনার রাখা হয়েছিল যে কোনো ওষুধ ছাড়া কিভাবে মানসিক ব্যক্তিদেরকে কি করানো যায়,
আচ্ছা ট্রিটমেন্ট করা যায়,
ট্রিটমেন্ট করা যায় মানে ওষুধ খাওয়া কিভাবে অন্য কোনো ওয়েতে ট্রিটমেন্ট করা যায়। তো ওইখানের মধ্যে একটা বিষয় উঠে এসেছে এই ধরনের, একজন ব্যক্তি তুলে ধরলেন যে আসলে যদি আমরা এই মানুষগুলাকে মনে করেন কিছু কিছু সময় তাদেরকে যদি কি করি, তাদের হাত পা মাথা দোতো করাই, তাহলে আমি এটা পেয়েছি যে কি তাদের মানসিক বিষয়টা কি হবে,
দূর হয়ে যাবে,
দূর হয়ে যাবে। তো ইনি বললেন যে আমি এটা মুসলমানদের মধ্যে দেখেছি, বেদুমি ছিল বিশেষ করে ওখানে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে। তো বললো আমি এটা কাদের মধ্যে দেখেছি,
মুসলমানদের
মধ্যে। তারা নামাজের মধ্যে উজু, নামাজের আগে কি করে উজু, তারা পাঁচবার কি করে তাদের হাত পা দোতো এগুলা দোতো করে থাকে, যার কারণে তাদের এই মুসলমানদের মধ্যে এই মানসিক ডিপ্রেশনের অসুখ এটাও আমি কম দেখেছি।
জি জি জি। তো উজু করা উচিত, উজু শুধু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য না, সবসময় উজু অবস্থায় থাকা উচিত। সবসময় উজু অবস্থায় থাকার ফজিলত দীন ইসলাম আমাদেরকে বয়ান করেছে, ইনশাআল্লাহ সেটাও শুনব। তো সবসময় উজু করা উচিত, উজু ভেঙে গেলে আবার করে ফেলা উচিত। উজু অবস্থায় ঘুমানোরও কিন্তু অনেক স্বভাব আছে।
জি জি,
ইনশাআল্লাহ উজুর এটা আমরা শোনার চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, প্রথমত উজুর মাসলা মাসাইল আমরা শিখি। অনেক মুসলমান দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে উজুর মাসলা মাসাইল জানে না। অনেকে উজুর নিজে নিজেই মনে করে নাই যে মানে এই কারণে মনে হয় উজু ভেঙে গেছে। আচ্ছা, অনেকে মনে করে যে মানে আমার গায়ের উপর কোন পাখি একটা উড়ে যাচ্ছে, বৃষ্টিটা পড়ছে, উজু ভেঙে গেছে,
চেহারা দেখেছে,
উজু ভেঙে গেছে। আচ্ছা, অনেকে হাঁটুর কাপড় একটু সরে গেলে মনে করে যে উজু ভেঙে গেছে, আগেকার যুগে এটাই প্রচলিত ছিল। তো আসলে দীন ইসলাম আমাদেরকে অনেক সহজ করেছে, এবং উজুর অনেক মাসলা মাসাইল আমরা এখনো হয়তো বা অনেকে জানি না। নামাজের আহকাম একটি বই দাওয়াত ইসলামী প্রকাশ করেছে, বয়ান করছে, ক্যামেরাম্যানকে বলবো যে এটা একটু আপনারা দেখাবেন। তো এই যে নামাজের আহকাম, এই বইটা আপনারা আমাদের www.dawatislami.net এটাতেও পেয়ে যাবেন, এবং ইবুক লাইব্রেরি নামে দাওয়াত ইসলামের একটি নিজস্ব অ্যাপস আছে, এখন আপনারা পেয়ে যাবেন। এখানে একেবারে নামাজের পুঙ্খানুপুঙ্খ যত বিষয়গুলো আছে সেখানে বর্ণনা করা হয়েছে। তো ওজুর মাসলা মাসাইলগুলো শেখা উচিত, নিজের ফ্যামিলি মেম্বারদেরকেও শেখানো উচিত। এখনো পর্যন্ত অনেক মুসলমানদের মাঝে ওজু নিয়ে অনেক অজ্ঞতা আছে, ইলমে দিনের অভাব আছে আমি দেখেছি। তো এগুলো শেখা দরকার। ওজু আপনি নামাজের মধ্যে শান্তি তখনই পাবেন, নামাজের স্বাদ তখনই আপনার অনুভব হবে যখন আপনি ওজুকে পরিপূর্ণভাবে করবেন। হুজুর,
জি,
ওযুকে পরিপূর্ণভাবে করতে হবে।
ওযুকে যদি পরিপূর্ণভাবে করা না হয় তাহলে এটার যেটা আমরা এত ফজিলত বলছি, এত বরকত
অর্জন হবে না। তো
অর্জন হবে,
জি জি জি।
যেমন যেভাবে করে আপনার এখানে আমরা বিভিন্ন ওযুর কথা ফজিলত বলছেন, আপনি যেটা ওযু বিজ্ঞানের কথা বললেন, ডাক্তার চিকিৎসার কথা বললেন, এক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তিনি খুবই জোর দিয়ে বলেছেন এটা, যে বললেন যে উচ্চ রক্তচাপ আক্রান্ত রোগী সব হাই ব্লাড প্রেশার এটা অনেকের হঠাৎ হয়ে যায়, এরকম বলা হচ্ছে। ইনি বলেন যে সাথে সাথে তাকে আপনি উজু করিয়ে দিন।
সুবহানাল্লাহ। হাই ব্লাড প্রেশার যাদের,
হ্যাঁ, তার সাথে আপনি কি করে দিন,
উজু
করে দিন, তারপর ব্লাড প্রেশার তাকে পরীক্ষা করুন। উজু করার পর আবার কি করুন, আপনি পরীক্ষা করে দেখেন, তারপরে তাহলে অবশ্যই আপনি চেঞ্জিং দেখতে পাবেন। এটা একজন অভিজ্ঞ ডাক্তার এটা কথা।
সুবহানাল্লাহ।
এবং আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে উজু একটা রুলস আছে না, উজু সিস্টেম আছে না, প্রথম আপনি হাত ধুতে করবেন,
জি, প্রথমে কনুই সহ হাত ধুতে করবেন, এরপর কুলি করবেন,
নাকে পানি দেওয়া, কুলি করা, যে বিষয়গুলো আছে, মুখ ধুতে করা, বল হচ্ছে এই যে স্টেপ বাই স্টেপ
ধারাবাহিকতা,
এটার মধ্যেও কিন্তু এবং এটার মধ্যে কিন্তু রোগের শিফার মাধ্যম আছে। যখন আপনি প্রথম আহাদ্যত করছেন, আপনার হাতে যে ব্লাড সেল গুলো রয়েছে, ব্লাডের যে শিরা উপশিরা এগুলো প্রথম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে।
আচ্ছা,
এটা থেকে শুরু হয়ে কি আপনার নাকে পানি দিচ্ছেন, মুখে দিচ্ছেন, তারপর মুখমণ্ডল দ্রুত করছেন। ডাক্তাররা বিশ্লেষণ করে বলছে যদি এটার কেউ বিপরীত করে, আগে যদি কেউ মুখমণ্ডল ধুয়ে ফেলে মাথা মাসাজ করে, তাহলে এখানে তার শিফার বদলে উল্টা
আচ্ছা রিয়েকশন হবে,
রিয়েকশন হওয়ার সম্ভাবনা আছে বলা হচ্ছে। এটা নামাজের আকার মধ্যে আপনার কিতাবের মধ্যে পেয়ে যাবে।
আল্লাহু আকবার, আল্লাহ।
কিন্তু উল্টা বিপরীত গুলো এটা আবার সম্ভাবনা আছে কি উল্টা রিয়েকশন হবে।
আচ্ছা,
তাহলে এখানে যেটা আপনি বললেন যে নিয়ম কানুন যদি আমরা সঠিকভাবে যদি না করি, তাহলে আসলে
জি জি অজুর চোদ্দটা সুন্নতের মধ্যে একটা সুন্নত আছে যে অজুর যে ধারাবাহিক আছে এগুলো বজায় রাখা
সুন্নত।
সুবহানাল্লাহ,
সুন্নতের মধ্যে বড়।
জি 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 জি। তো আমার হুজুর যেটা বলেছেন যে অজুর যে একটা সিরিয়াল আছে, মানে কোনটার পর কোনটা করতে হবে, এটা যদি না করা হয় তো ফায়দা চাইতে আবার ক্ষতিও হতে পারে। তো এই জন্য দীনে ইসলাম আমাদেরকে প্রত্যেকটা কাজে বরকত দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কাজে আমাদের জন্য ফায়দা রেখেছেন। তো আমরা ইসলামকে জানি, ইসলামকে জেনে এরপর মানার চেষ্টা করি। আমরা অনেক সময় ইসলামকে না জেনেই মানার চেষ্টা করি, ফলো করার চেষ্টা করি।
এখানে ফজিলত আরেকটা আছে, যারা ধারাবাহিক নিয়ম মেনে কি উযু করবে, আল্লাহ পাকের দয়া তাদের অর্ধাঙ্গ রোগ দূর হয়ে যাবে।
অর্ধাঙ্গ রোগ?
হ্যাঁ।
আচ্ছা,
যেটা কি দূর হওয়ার কি মাধ্যম বলা হয়েছে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আলোচনা তো আরো হবে, আজকে মিসওয়াক করার ফজিলতও জানবো ইনশাআল্লাহুল কারীম, আর উযু অবস্থায় থাকার ফজিলত তো আরো অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ,
এটাও বলাই হয় নাই।
জি, শুনবো ইনশাআল্লাহ। তো নাতে মুস্তাফা হয়ে যাক একটা ইকবাল ভাই, এরপর ইনশাআল্লাহ আমরা আপনাদের কল নিব, আমাদের প্যাকেজও আছে, প্যাকেজও ইনশাআল্লাহ সামিল করবো। জি জি।
তোমার দিয়ে
রাসূল আল্লাহ নূরানি চেহারা তোমার দেখা রাসূল ভালো বাসার শোধা মোরে দাও রাসূল স্বপনে সে আমার একবার তুমি স্বপনে সে আমার একবার তুমি দিদারে শুধা রাসূল দিদারে শোধা আমারে দাও রাসূল যখন হবে তোমার দিদার তখনই হবে স্বপনে শোনা মদনী মদিনে ওয়ালে দিদারে শোধা আমারে দাও রাসূল দিদারে শোধা আমারে দাও রাসূল শোধা মোরে দাও রাসূল তোমারি দিওয়ানা মোরে বানাও রাসূল গুনাহের রোগী এলো গুনাহের রোগী এলো তোমার ধরে তুমি মোরে সুস্থ করে দাও রাসূল তুমি মোরে সুস্থ করে দাও রাসূল ভালো বাসার শোধা মোরে দাও রাসূল তোমারি দিওয়ানা মোরে বানাও রাসূল সারা জীবন যেন তোমার গুণ গায় আকা মদনী মদিনে বলে আকা সারা জীবন রাসূল সবাধা মোর দূর করে দাও হে রাসূল হাশার শুধা মোরে লা রাসূল তোমারি দিওয়ানা মোরে বানাও রাসূল নির্জনাধা
দর্শক অনেকে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন কিছু কল অনুষ্ঠানে আমরা সামিল করি। জি, নাচ শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণ পর আপনার এই কালামটি শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী।
আমার নাম আফজল হোসেন।
মাশাআল্লাহুল করিম, আপনি দেখেন চ্যানেল এবং অন্য কেউ দেখার দাওয়াত দেন, আল্লাহ পাক আপনার এবং আপনার পরিবারের উপর খাস রহমত নাযিল করুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আপনাদের চ্যানেলে আমি গজল শুনতে চাচ্ছিলাম, সোনার মদিনা।
সোনার মদিনা কালামটি শুনতে চাচ্ছেন, আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণ পর আপনাদের আপনার এই কালামটি শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, মুফতি ইসলাম মুবাল্লিক ইসলাম হিসেবে কবুল করুক, হাফিজ কোরআন আলেমে দ্বীন হিসেবে আল্লাহ পাক আপনাকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণ পর আপনাদের এই কালামটি শোনার চেষ্টা করব। পরবর্তী কল। মাশাআল্লাহ, আপনিও খুব সুন্দর পড়েছেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণ পর এই কালামটি শোনানোর চেষ্টা করব। একটি প্যাকেজ আছে, যে প্যাকেজে আমরা জাকির ভাইয়ের মাধ্যমে কিছু উপদেশমূলক কথা শুনে থাকি, আসুন যাই জাকির ভাইয়ের কাছে।
চুপ থাকা না, ধৈর্য মানে নিয়ন্ত্রণ, রাগ কষ্ট হতাশা সব কিছুর উপর নিজেকে নিয়ন্ত্রণ করা। ধৈর্যশীল মানুষকে আল্লাহ একা ছেড়ে দেন না, আর ধৈর্যশীল ব্যক্তি তার ধৈর্যের ফলাফল দুনিয়াতেও পান আখেরাতেও পান। কেননা আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের সূরা বাকার 153 নম্বর আয়াতের সাদ করেছেন, আল্লাহ তাবারক ও তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন।
মাশাআল্লাহ, ধৈর্যের ব্যাপারে খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন, আমাদেরকে সবসময় ধৈর্য ধারণ করা উচিত। কোরআনে পাকও এসেছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছে। তো ধৈর্য ধারণ করা উচিত, মুসিবত আসলে, মুশকিলাত আসলে, পেরেশানি আসলে, যে কোনো সমস্যায় পড়লে ধৈর্য ধারণ করা উচিত। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদেরকে সওয়াবও দেন এবং এর উত্তম প্রতিদানও দেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলোচনা চলছিল অজু অবস্থায় থাকার সওয়াব, এই বিষয়ে আরো শুনবো ইনশাআল্লাহ।
ধৈর্য ধারণের ব্যাপারে এটার সাথে কোনো অজু সম্পর্ক?
আচ্ছা,
কি আপনি জানেন, কিতাবের মধ্যে আছে যখন কারো রাগ চলে আসে, রাগকে কে কন্ট্রোল করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, তুমি ওই সময় গিয়ে উজু করো।
হ্যাঁ হ্যাঁ, ধৈর্যের সময়ও মানে রাগের সময়ও
মানে ধৈর্য ধারণ সহযোগী হচ্ছে উজু করা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রাগ যখন চলে আসে মানুষ কন্ট্রোল করতে পারে না, অনেক গুনাহ করে ফেলে হুজুর,
অনেক আজে বাজে
কথা বলে ফেলে, খারাপ গুনাহের দরজা খুলে যায় রাগের কারণে। তো বলা হচ্ছে রাগকে কন্ট্রোল করার, তোর ধারণ করার একটা মাধ্যম বলা হচ্ছে তুমি তাড়াতাড়ি উজু করে
না, উজু করে না,
আল্লাহ পাকের দয়ায় উজু করার মাধ্যমে তোমার রাগকে কি কন্ট্রোলে চলে আসবে। দেখেন উজু করার মাধ্যমে না মানুষের মন মানসিকতা বলেন সবকিছু ফ্রেশ একটা ভাব চলে আসে। আল্লাহ পাকের দয়া যারা পাঁচক নামাজ পড়ে আর নামাজের আগে উজুও করে, নামাজ ছাড়াও যেমন যাদের সর্বদা উজু থাকার অভ্যস্ত আছে, কিতাবের মধ্যে আছে মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে উজু করা এবং উজুর হিফাজত করা এটাও একটা রয়েছে। উজুর হিফাজত করা, উজু যেভাবে করার জন্য বলা হয়েছে সেভাবে করা এবং উজু অবস্থায় তাকার চেষ্টা করা, এটা মুমিনের বৈশিষ্ট্য বলা হয়েছে। এটাও আমাদের উচিত যেন আমরা সর্বদা উজু অবস্থায় তাকি একজন মুমিন হিসাবে। আরেকটা কথা বলা চলে লেখকদের, সেটা হচ্ছে যে আমরা দোয়া করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করে। কেননা কেনই বা দোয়া করবো না, কেননা আমাদের গুনাহের তো গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহের কারণে আমরা তো জাহান্নামে, যে গুনাহ আমরা করছি নাউজুবিল্লাহ রমজান মাস পেয়েও অনেকে হুজুর গুনাহ ছাড়তে পারে না। আল্লাহ পাক সবাইকে হিফাজত করো,
আমিন।
তো সেই জন্য দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখো,
আমিন।
জাহান্নামের আগুনকে তুমি নিভিয়ে দিও মাওলা, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখিও। একটা কথা খেয়াল করবেন আপনি, দুনিয়ার আগুন নিভানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করি পানি। হ্যাঁ, পানি না থাকলে বালু বা মাটি ব্যবহার করি। উজু করার জন্য কি ব্যবহার করা হয়? পানি ব্যবহার করা হয়,
মাটিও ব্যবহার করা হয়।
পানি না থাকলে মাটি ব্যবহার করা হয়। তাহলে এই দুইটা জিনিস কেন, প্রশ্ন আসতে পারে হুজুর কেন আপনি এই দুইটা জিনিস দিয়ে কেন উজু হতে হবে, অন্য কোনো উজু হতে পারতো না? এই দুটো ডিজিন এই জন্য, যেরকম দুনিয়ার আগুন নিবানোর জন্য আমরা পানি আর মাটি ব্যবহার করি, ঠিক সেরকম জাহান্নামের আগুন নিবানোর জন্য আল্লাহ পাক এই উজু দিয়েছে। পানি আর মাটির মাধ্যমে যখন আমরা উজু করার মধ্যে অভ্যস্ত হয়ে যাব, আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামের আগুনকেও নিভিয়ে দিবে। সেজন্য আমাদের উচিত হুজুর উজুর অভ্যস্ত হওয়া এবং উজু সবসময় সর্বদা করার মন মানসিকতা তৈরি করা। আপনিও একটা কথা বারবার বলছেন যে সর্বদা উজু, সর্বদা উজু। কিতাবের মধ্যে আছে হুজুর নামাজ পড়ার জন্য তো উজু করি, ঠিক আছে, মনে করেন সর্বদা উজু রাখার চেষ্টা করা এবং ঘুমাতে যাচ্ছি সেখানেও উজু করে ঘুমানো। আমার নবীর একটি হাদিস শরীফ খুবই সুন্দর, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, উজু অবস্থায় শোয়া ব্যক্তি এমন যেন রোজাদার ব্যক্তি কি ইবাদতকারীর মতো, অর্থাৎ রোজাদার ইবাদতকারীর মতো যে সওয়াব, সে যদি কি উজু অবস্থায় শুই তাহলে সেরকম কি
শুধু উজুটা করবে এরপর ঘুমাবে,
ঘুমিয়ে যাবে।
সুবহান,
একজন রোজাদার ইবাদতকারীর মতো বলা হয়েছে কিতাবের মধ্যে।
অর্থাৎ যে রোজা রাখলে ইবাদত করলে সওয়াবটা আমরা এই এক মাসে পাচ্ছি, সে সওয়াবটা আমরা প্রতিদিনই পেতে পারি।
একজন রোজাদার ইবাদতকার কারী যে ব্যক্তি, সে সওয়াবটা আমরা কখন পাবো?
সাধারণ দিনেও পেতে পারি,
যদি ঘুমানোর আগে
আল্লাহু
অবস্থা যদি কি আমরা ঘুমিয়ে,
কত সুন্দর দিন।
আল্লাহ একবার নেকি করো কত সহজ করে দিয়েছে আমাদের জন্য, কিন্তু আমাদের মধ্যে এই আমলটা খুবই কম হয়ে থাকে। আমি সাধারণত ঘুমাতে যাচ্ছি, এমনিও সাধারণ আপনি দেখবেন হুজুর ঘুমানোর আগে একটু যদি আপনি মুখ ধোয়া বলেন, এগুলো যদি একটু ফ্রেশ হয়ে যদি ঘুমাতে যান, আপনার ঘুমটাও তাড়াতাড়ি আসবে এবং ঘুম আসতেও সহযোগী হয়ে থাকে। তো এগুলো হুজুর প্রত্যেকটা উপকার, প্রত্যেকটা বরকত কিন্তু সুন্নতের মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ সুন্নত এটিও যে ঘুমানোর আগে কি করা, মানে উজু করা, এটা কি সুন্নত রয়েছে। তো আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে এটা হাদিসে পাক, আমরা যেন ঘুমানোর আগে কি করি, উজু করি। একটা কথা যে উজু অবস্থায় যদি কারো মত চলে আসে,
আহ সুবহানাল্লাহ,
একটা কথা, এটা মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসবে।
আসলে
জানি না আমি এখান থেকে ঘরে যেতে পারবো কিনা,
আসলে
রাস্তায় সফররত অবস্থায় যে কোনো অবস্থা মধ্যে আমার মত আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মত না দিক যে মতের কারণে আমি জাহান্নামে যাব,
যে
এমন অবস্থায় মত না দিক যে মতের কারণে আমি কি জাহান্নামে যাব। একটা কথা হুজুর প্রশ্ন করি আপনাকে, যে ব্যক্তির মন মানসিকতা এমন যে আমি সর্বদা উজু অবস্থায় থাকবো, আমি এখন উজু অবস্থায় আছি, তার দ্বারা কি গুনাহ হতে পারে? উজু তাকে গুনাহ থেকেও বাঁচাবে, আর এমন হবে আল্লাহ পাকের দয়ায় তার সে তো গুনাহ করবে না, আর মত আসবে হয়তো নেকির কাজের মধ্যে।
সুবহানাল্লাহ।
আরো ফজিলত দেখেন, যারা আমার আকাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুলতানে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইরশাদ করেন, বৎস সম্ভব হলে সবসময় উজু অবস্থায় থাকো। আমার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতে, বৎস সম্ভব হলে সবসময় উজু অবস্থায় থাকো। কারণ কি? কেননা মালাকুল মত উজু অবস্থায় যার রুহ কবজ করেন তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়।
সুবহানাল্লাহ, শহীদদের মর্যাদা।
হায়
সুবহানাল্লাহ, ইসলামের জন্য যারা শহীদ হয়,
আল্লাহু আকবার,
হ্যাঁ যারা শহীদ হয়েছে তাদের মতো সওয়াব যদি আমার আপনার মৃত্যুর সময় উজু অবস্থায় থাকা যায়, এটা কত বড় সওয়াবের বিষয়।
তো দেখুন, আমরা যদি সবসময় অজু থাকি, সবসময় অজু অবস্থায় থাকি, অজু ভেঙে গেছে আবার করে ফেলি, অজু ভেঙে গেছে আবার করে ফেলি। আচ্ছা দেখেন, এখানে একটা বিষয় হুজুর বলতেছেন যে নাপাক অবস্থায় যদি ইন্তেকাল চলে আসে, বিশেষ করে আপনি দেখেছেন যারা ড্রাইভার,
আল্লাহ আল্লাহ,
এরা কিন্তু এই বিষয়ে বেশি উদাসীন,
উদাসীন
বেশি উদাসীন, যে যেখানে সেখানে তারা তাদের যে
শৌচকার্য
আছে এগুলা করছে, এরপরে তারা পবিত্র হচ্ছে না, ওই অবস্থায় তাদের ড্রাইভিং সেগুলা তারা করছে। এছাড়াও আরো কিছু শ্রেণীর মানুষ আছে আমরা দেখি পবিত্র হতে চায় না, তারা পবিত্র হয় না। তো দেখেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নাপাক অবস্থায় যদি আমার আপনার মৃত্যু চলে আসে, তাহলে যেটা পাক অবস্থায় মৃত্যু আসার এমন ফজিলত বর্ণনা করা হচ্ছে, অজু অবস্থায় মৃত্যুবরণ করার এমন ফজিলত বর্ণনা করা হচ্ছে, উল্টো দিকে যদি আমরা দেখি নাপাক অবস্থায় যদি আমার মৃত্যু চলে আসে, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে, আমাদের পরিণতি কি হতে পারে? এই জন্য সবসময় অজু অবস্থায় থাকা উচিত।
আর যখন মৃত্যুর কষ্ট হুজুর,
হ্যাঁ, আল্লাহওয়ালারা কেমন দেখুন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি তাআলা, যিনি ৪০ বছর যাবত ইশারের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, তার মানে এই পুরো রাত ওনারা অজু অবস্থায় ছিলেন। অজু অবস্থায় কি এমনি ছিলেন না, ওনারা ইবাদত করেছেন,
আল্লাহ
ইবাদত করেছেন, রিয়াজত করেছেন। অজু অবস্থায় থাকলে হুজুর যেটা বলেছে যে নেকি করা সহজ হয়ে যায়, নেকি মানে অজু আমাদেরকে নেকি করতে উৎসাহিত করে
এবং গুনাহ থেকে বাঁচানোর একটা মন মানসিকতা। অনেক সময় আমরা বলি যে হুজুর আমার অজু নাই, আমি পবিত্র না, অনেকে আপনি দেখবেন নামাজ পড়তে
বাহানা দেয়, বাহানা
দেয়, আপনাকে কালকে দাওয়াত দেন ভাই চলেন নামাজ পড়তে চলে,
বাহানা দেয়,
আমার তো সব আমার কাপড় পাক নাই, শরীর পাক নাই। তাহলে যার মন মানসিকতা হবে যে কি আমি অজু অবস্থা সর্বদা থাকবো, তাহলে সেই কখনো এই প্রশ্ন এই উত্তর কি সে কখনো
হুজুর, সে কেমন মুসলমান যে পবিত্র না, মুসলমান তো পবিত্র, মানে দীন ইসলাম তো মুসলমানকে পবিত্র বানাতে শিখিয়েছে। আমরা দেখেছি অন্য যে মাযহাবগুলো আছে সেখানে এত পবিত্রতার বিধান নেই যতটা বিধান দীন ইসলাম আমাদেরকে দিয়ে,
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে তো, আমরা মুসলমান পবিত্র না এটা, এই কথাটা আমাদের মুখে শোভা পায় না। প্রাপ্তবয়স্ক মুসলমান তারা নিজেকে বলে যে আমি পবিত্র না, তো আপনি ভাই পবিত্র না, আপনি এভাবেই ঘোরাফেরা করছেন।
হ্যাঁ হুজুর, একটা কথা এটাও শুনে রাখা দরকার, কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক মূসা কালিমুল্লাহ আলা নবিনা আলাইহিসসালামকে এটাও বলেন, যেটা কিছুটা এরকম যে তোমার উপর যদি কোনো বিপদ আসে আর যদি তুমি কি
অজু অবস্থায় না থাকো,
এটার জন্য তুমি
তুমি দায়ী। জি,
তাহলে বোঝা যায় অজু অবস্থায় থাকলে আল্লাহ পাকের দয়া বিপদ আপদ দূরীভূত হয়ে যায়।
জি, আর না থাকলে বিপদ চলে আসবে,
চলে আসবে, এবং এটার জন্য হয়তো আমি নিজেকে দায়ী।
অবশ্যই অবশ্যই অবশ্যই,
আজকে আমরা বিপদ আপদ পেরেছার জন্য কত টেনশন করি, তো একটা মাধ্যম মাশাআল্লাহ এটাও যে অজু অবস্থায় থাকা।
হুজুর, অজু অবস্থায় থাকার আরেকটা ফজিলত হচ্ছে যদি আমরা অজুর শরীরে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে ফেলি, এটার কথা বলে নেকি, যতক্ষণ অজু থাকবে ফেরেশতারা আমার জন্য নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। তাহলে দেখেন আপনি 24/7 যদি অজু অবস্থায় থাকেন, মানে ঘুমাতে যাওয়ার আগ থেকে মানে ঘুম থেকে উঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি যদি অজু অবস্থায় থাকেন, 24 ঘন্টা ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। আপনি কিছু নাই করেন,
সুবহানাল্লাহ,
মুখদি কিছু নাই পড়েন, কোনো তাসবিহ নাই বলেন, কোনো দরুদ নাই পড়েন, আপনার জন্য ফেরেশতারা নেকি লিখতে থাকবে।
এবং
যখন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ
এটা বললাম, এবং এখানে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এটা বলার ফজিলতের মধ্যে একটা আপনি এটা বললেন, আরেকটা হচ্ছে বিসমিল্লাহ পরে যে উযু করা হয় সেখানে আমরা অনেকে বলে শুধু উযু তো করছি হুজুর হাত পর্যন্ত, পাকের শরীর তো হুজুর কি হচ্ছে না, বলা হচ্ছে যে বিসমিল্লাহ পরে উযু করবে আল্লাহ পাকের দয়া তার পুরো শরীরে পবিত্র হয়ে যাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
শুধু যতটুকু উযু করছে ততটুকু পুরো শরীরে কি হয়ে যাবে,
জি জি,
পবিত্র হয়ে যাবে।
তো আমাদের উচিত উযু করা, মাশাআল্লাহ উযুর অনেকটুকু আলোচনা আমরা শুনেছি। এবার আল্লাহ পাক এর রাসূল সাল্লাল্লাহু অন্যতম আজিম একটি সুন্নাত হচ্ছে মিসওয়াক করা। জি হ্যাঁ, মিসওয়াক এটা আমার নবীর সুন্নাত, অজু যেভাবে আমার নবীর সুন্নাত, আমার নবী অনেক অজু তো ফরজ চারটি, কিন্তু আরো আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো তো আমার নবীর সুন্নাত না, তো মিসওয়াকও এটা কিন্তু আমার নবীর সুন্নাত। তো এই মিসওয়াক করার কিন্তু অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে। আজকে হুজুর অমুসলিমরা পর্যন্ত মিসওয়াক নিয়ে গবেষণা করছে, তাদেরকেও মিসওয়াক করতে দেখা যায়, এই বিষয়ে কি বলবেন?
আসলে উজুর মধ্যে একটি সুন্নত কিন্তু
মিসওয়াক,
মিসওয়াক,
জি জি, একটা সুন্নত।
মিসওয়াকের আপনি যে কথাটা বললেন যে আসলে কেন এই মিসওয়াক নিয়ে অমুসলিমরাও গবেষণা করছে, কারণ হচ্ছে একটা বিষয় কি, মানুষ চাই দুনিয়াতে কিভাবে সুখে থাকা যায়, এটার জন্য গবেষণা দিন রাত 24 ঘন্টা সারা জীবন হোক মানুষ দিয়ে দিবে। তো যে কাজে আমার নবী করেছে সেই কাজের মধ্যে দুনিয়াও আগেতে বরকত থাকবে আর কোন কাজে থাকবে,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেটার প্রমাণ আপনি অনেকগুলো ঘটনার মধ্যে, অনেকগুলো রেওয়ায়তের মধ্যে, অনেকগুলো সায়েন্টিফিক বিশ্লেষণের মধ্যেও পাওয়া যায়। যেমন একবার সুইজারল্যান্ডের মধ্যে এক নমুসলিমের সাথে এক ভাই বলে আমার সাক্ষাৎ হলো, তখন আমি তাকে একটি এজ এ মুসলিম হিসেবে আমরা একে অপরকে তো তোহফা এটা একটা বিনিময় হয়ে থাকে, তাকে আমি একটা মিসওয়াক উপহার দিলাম। যখন ওই নমুসলিমকে আমি মিসওয়াক উপহার দিলাম না, সে যখন ওই মিসওয়াকটা দুই হাতের মধ্যে নিল, তার চোখের অশ্রু বইয়ে পড়তে লাগলো, সে কান্না শুরু করে দিল। সে কান্না করতে করতে তার পকেট থেকে ছোট্ট একটা মিসওয়াকের টুকরা, যেটা আর করা ওইটার দ্বারা আর মিসওয়াক করা হচ্ছে না, সুযোগ নেই, ওটা সে বের করলো। বের করে ব্যক্তি বলল, আমি তো অবাক হয়ে গেলাম, সামান্য একটা মিসওয়াক সে নিয়ে এভাবে কান্না করছে, আর কান্না করতে করতে একটা ছোট মিসওয়াকও বের করলো। তো সে বলতে লাগলো, কারণ কি ভাই তুমি এরকম কান্না করছো কেন? সে বলল, আমি যখন মুসলিম হয়েছিলাম তো আমাকে একজন ভাই আমাকে এজ এ মুসলিম হিসেবে আমাকে উজুর আগে এই যে একটা বিষয় যে মিসওয়াক করা, আমাকে মিসওয়াকের তিনি উপহার দিয়েছিল। অনেকদিন যাবত এই মিসওয়াকটা আমার শেষ হয়ে গিয়েছে, আমার করার সৌভাগ্য হচ্ছে না, আমি অন্তরে ব্যতীত হয়ে আছি, আমার কান্না আসছে যে আমি আমার নবীর সুন্নাত মিসওয়াক আদায় করতে পারছি না। তো বলো, তুমি কেন এত মিসওয়াকের প্রতি তোমার এত মানে গুরুত্ব, কেন তুমি এরকম? তখন সে বলল যে আমার একবার অনেক একটা মারাত্মক অসুখ হয়েছিল, আমার রোগ হয়েছিল, এটার জন্য আমি অনেক ডাক্তারের চিকিৎসা নিয়েছিলাম, ডাক্তার আমাকে ওষুধ দিয়েছিল। তো কিছুদিন পরে যখন আমি আবার, সে ওষুধটা ছিল দাঁতের এবং মাড়ির যে যন্ত্রণা এবং ব্যথা, তো কিছুদিন পর দেখতে পেলো সে মুসলিম হওয়ার পরে এজ এ মুসলিম হিসেবে যে রেওয়াজ সেগুলো সে করতে লাগলো, তার অসুস্থতাটা দূর হয়ে গেল। সে গেল ডাক্তারের কাছে, ডাক্তার বলল কি রে ভাই, আমি যে ওষুধগুলো আপনাকে দিয়েছি কখনো এমন না যে এই ওষুধগুলো আপনি এত অল্প সময়ের মধ্যে সেভাবে হয়ে যাবে, আপনার আপনি সুস্থ হয়ে যাবেন, কারণ কি বলেন তো, আপনি কি করেছেন এই ওষুধগুলো খাওয়া ছাড়া? সে বলল, আমি তেমন কোনো কিছু তো করি নাই, হ্যাঁ আমি মুসলিম হয়েছি এর ভিতরে, আর এজ এ মুসলিম হিসেবে আমাকে একজন ভাই আমাকে বের করে দেখালো ডাক্তারকে, আমাকে মিসওয়াকটা উপহার দিয়েছিল, আমি ওজুর আগে এবং বিভিন্ন সময় মিসওয়াকটা করতাম। তখন সে শুধু মিসওয়াকের দিকে দেখতে লাগলো ডাক্তার, বলল আপনার এটার মাধ্যমে কি এই অসুখ যেটা আমি এত ওষুধ দেওয়ার পর আপনার শিফা হচ্ছিল না, এই মিসওয়াকের মাধ্যমে আপনার সে মাড় এবং দাঁতের ব্যথার যন্ত্রণা আপনার শিফা হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এইভাবে হুজুর অসংখ্য বরকত ফজিলত আপনার কি বলবো দুনিয়া ও আকিরাতের এই মিসওয়াক করার মধ্যে নিহিত রয়েছে। সেজন্য আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই মিসওয়াক করার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে। কিতাবের মধ্যে আছে যারা মিসওয়াক করবে, আজকে যাদের বিভিন্ন স্টাডি করলে, বিভিন্ন পড়া পড়লে, বিভিন্ন কথা শুনলে মনে থাকে না, স্মরণশক্তি যাদের দুর্বল, কিতাবের মধ্যে আছে যারা মিসওয়াক করবে আল্লাহ পাকের দয়ায় তাদের স্মরণশক্তি সবল হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যারা স্টুডেন্ট আছেন,
জি
বলবো মিসওয়াক করা শুরু করে দেন, মিসওয়াক করলে স্মরণশক্তি বেড়ে যাবে। আর এটা পর্যন্ত এসেছে যদি মিসওয়াক করা প্রত্যেক নামাজের ওজুর মধ্যে যদি মিসওয়াক করে এটা কষ্টসাধ্য না হতো, এটা ফরজ করে দেওয়া হতো।
আল্লাহু আকবার, এত গুরুত্ব, এটা
এত গুরুত্ব, আমার নবী উম্মতের কথা চিন্তা করে এটাকে ফরজ করেন, এটাকে সুন্নতের অন্তর্ভুক্ত করেছেন। তো দেখেন মিসওয়াকের ফজিলত অনেক বেশি। আমার নবী কখনো মিসওয়াক ছাড়া ঘুমাতেন না,
আল্লাহু আকবার,
কখনো ঘুমাতেন না মিসওয়াক ছাড়া,
এভাবে ঘুম থেকে জাগ্রত হতেন। এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন ঘুমানোর আগেও এবং ঘুম থেকে যখন জাগ্রত হতেন অনবে মিসওয়াক
মিসওয়াক করতেন,
ঘরের মধ্যে প্রবেশ করেছে অনবে মিসওয়াক করতেন।
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। ঘরে বাইরে থেকে এসেছে, ঘরের মধ্যে প্রবেশ করেছে, সাথে মিসওয়াক করে ফেলতেন আমার নবী।
জি জি জি,
এটা হাদিস শরীফের মধ্যে এসেছে।
আজকে অনেকে বলে যে হুজুর এই ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করি, ওই ব্র্যান্ডের পেস্ট ইউজ করি, কিন্তু আমার দাঁতের সমস্যা সমাধান হয় না। তো আমি বলবো আপনারা মিসওয়াক করা শুরু করে দেন, মিসওয়াক করা শুরু করলে ইনশাআল্লাহুল কারীম দেখবেন আপনার দাঁতের যত সমস্যা আছে, এটা ব্যাপারে
বিশেষজ্ঞগণের গবেষণা অনুযায়ী বলা হচ্ছে 80% রোগ, 80% রোগ আপনার পাকস্থলী ও দাঁতের কারণে হয়ে থাকে। কারণ কি? কারণ দাঁতের যখন ভালোভাবে পরিষ্কার হয় না,
জি,
তখন দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা জমে থাকে, ওই ময়লাগুলো পেটের মধ্যে যায়, অসুখ হওয়ার ক্ষেত্রে কি করে সহযোগী হয়ে যায়। তাই আর ব্রাশ যখন কেউ করে না, ব্রাশের ব্যাপারে এখানে আমির দাউদুল কাতুম আরিয়া নামাজের রাখেন কিতাবের মধ্যে যেটি তুলে ধরেছে, এক নম্বরের মধ্যে বলছে, তিনি বললেন ব্রাশ যখন একবার ব্যবহার করা হয় তখন এতে জীবাণুর বৃত্তি জমে যায়, পানি দ্বারা দ্রুত করার ফলে জীবাণুগুলো যায় না, বরং তা বংশবৃদ্ধি করে। দ্বিতীয় নাম্বার তিনি একটি বিষয় বলেন, ব্রাশের কারণে দাঁতের উপরিভাগের এবং স্বাভাবিক যে উজ্জ্বলতার এটা কিন্তু কি হয়ে যায়, বৃত্তিটা নষ্ট হয়ে যায়। আর একটা কথা বলেন, ব্রাশের যেই ব্রাশ করার কারণে মাড়ি আপন স্থান থেকে কি হয়ে যায়,
সরে যায়,
সরে যায়, এটার কারণে মাড়ির অনেকগুলো রোগ সৃষ্টি হয়ে থাকে। তা বলা হচ্ছে উত্তম হচ্ছে মিসওয়াকের মধ্যে, এবং মিসওয়াকের মাধ্যমে কিন্তু দাঁত ভালোভাবে পরিষ্কার হয়ে থাকে, এবং মিসওয়াকের থেকে যে রসটা বের হয় না, এটা যখন মানুষ ভালো করে কুলি করে নেয়, আল্লাহ পাকের দয়া দাঁতের মাড়ির হোক দাঁতের রোগগুলো দূর হয়ে যায়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা সুন্নাত আদায়ের নিয়তে মিসওয়াক করি, কেননা মিসওয়াক বিহীন এক রাকাত নামাজ মিসওয়াক সহ 70 রাকাত নামাজ মানে এর বরাবর,
অনেক অনেক কিতাবের মধ্যে 500-700 এরকম বর্ণিত আছে।
আপনি যদি এক রাকাত নামাজ পড়েন তাহলে এক রাকাতের সওয়াব পাবেন, আর যদি মিসওয়াক করেও এক রাকাত নামাজ পড়েন তাহলে 70 রাকাতের সওয়াব পাবেন।
এই জন্য আমাদের উচিত যে মিসওয়াক করা, এভাবে পাগড়ি পরা, এটাও আমার নবীর সুন্নাতে মুবারাকা।
সুবহানাল্লাহ।
তো পাগড়ি পরেও নামাজ পড়লে এটা 70 গুণ সওয়াবকে বাড়িয়ে দেয়। তো এই জন্য বলবো যে আমার নবীর যে সুন্নাত গুলো আছে এগুলোকে আমরা আঁকড়ে ধরি।
সুবহানাল্লাহ। এখানে একটা কথা এটাও বলি, মিসওয়াক করার দ্বারা না হুজুর তাদের মাথা ব্যথা
দূর হয়ে যায়, মাইগ্রেনের সমস্যা।
হ্যাঁ, এই তাদের মাথা ব্যথা দূর হওয়ার মাধ্যমে কিন্তু মিসওয়াকের মধ্যে রয়েছে। অনেকের কফ, সর্দি, কাশি, এটাও কিন্তু মিসওয়াক করার মধ্যে ডাক্তারদের বিশেষ এটা শিফা রয়েছে।
সুবহানাল্লাহ।
আরেকটা খুবই সুন্দর বিষয় কিতাবের মধ্যে আছে, ডাক্তারগণ বলেন যে অনেক সময় গরম ও পাকস্থল হতে বের হওয়া অ্যাসিডের ফলে মুখে ফুসকা পড়ে যায়। আপনি দেখবেন আমাদের শরীর থেকে বিভিন্ন অ্যাসিড বের হওয়ার কারণে মুখের ভিতরে ছোট ছোট ফুসকা পড়ে।
জি জি জি।
যারা মিসওয়াক করে, মিসওয়াক থেকে বের হওয়ার রজ্জু কোষে পার করে কুলি করে ফেলে, এই মিসওয়াকের কারণে তার ফুসকা গুলো দূর হয়ে যায়।
সুবহানাল্লাহ। খুব সুন্দর আপনি একটা পদ্ধতি বললেন মুখের ফুসকা দূর হওয়ার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
আমিন।
অনেক দর্শক আমাদের কাছ থেকে কালাম শুনতে চেয়েছিলেন, আসুন সেই কালাম গুলো আমরা অনুষ্ঠানে সামিল করি। জি
হুজুর।
জলাবুকে মোরা
কি করবে আত্মার দান দিয়ে, কি করবে আত্মার দান দিয়ে, দুনিয়ার বাদশাহী চায় না কোষে, শুধু তোমায় চাই হে জানে রহমান, শুধু তোমায় চাই হে জানে রহমান, নবীয়ে রহমত শফিয়ে উম্মত, নবীয়ে রহমত শফিয়ে
আল্লাহ সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম উযু অবস্থায় থাকার ফজিলত এবং মিসওয়াক করার ফজিলত, তো আরো শুনবেন ইনশাআল্লাহ করিম কসর ভাইয়ের কাছ থেকে। জি হুজুর।
জি হুজুর, পরিশেষে হয়তো আমরা অবশ্যই শেষ পর্যায়ে।
জি জি জি,
তো মিসওয়াক করার ফজিলত বরকত তো অনেক রয়েছে, কিন্তু আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিসওয়াক করার প্রতি কেমন মহাব্বত ছিল, কেমন গুরুত্ব ছিল, সেটা এটা থেকেও বোঝা যায়। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আমার নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে, সে সময়ে
জি
আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন মিসওয়াক কি করবেন, মিসওয়াক করার কি প্রয়োজন আছে আপনার। তখন আমার নবী শেষ সময় ছিল, ইশারা দিয়ে বললেন জি হ্যাঁ, মানে আনো মিসওয়াক করবো আমি। তখন আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিল আব্দুর রহমান মনে হনার নাম, তো ওনাকে বললেন যে মিসওয়াক নিয়ে আসো। তো মিসওয়াক আনলেন এবং মিসওয়াক করতে দিলেন আমার নবীকে। আমার নবী মিসওয়াক করার চেষ্টা করলেন, আখেরি মুহূর্ত ছিল, শেষ সময় ছিল, এটা শক্ত ছিল না, এটা নরম ছিল না। তো আমার নবী করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, তখন উনি ভালোভাবে চিবিয়ে দিলেন, চিবিয়ে দেওয়ার পর আবার আমার নবী এটাকে গোড়াতে লাগলেন, মিসওয়াক করতে লাগলেন। তো বোঝা যায় শেষ সময়েও আমার নবী আল্লাহু আকবার মিসওয়াক করা ছাড়েনি, আখেরি মুহূর্ত ছিল, ওই নবীও ওই সময়েও আমার নবী মিসওয়াক করেছেন। তো সেজন্য হুজুর মিসওয়াকটা আমাদের জন্য এটা ঈমান হিফাজতের মাধ্যম বলা হয়েছে, যারা মিসওয়াক করবে তাদের কখনো অপমৃত্যু হবে না। যে মানে অনেকের মৃত্যু হয় না, অপমৃত্যু হয়, যে বিভিন্ন ধরনের মৃত্যু হয়, যারা মিসওয়াক করবে তাদের অপ যে অপমৃত্যু যে শব্দ আমরা বলে থাকি, আল্লাহ পাক দেয় তাদের ঈমান সহকারে মৃত্যু হবে।
সুবহান,
এটা যে বড় নিয়ামত আর কি হতে।
জি জি জি,
সেজন্য হুজুর উচিত আমাদের মিসওয়াক এটাকে মানে নিজের জীবনের দৈনন্দিন জীবনের একটা অংশ বানিয়ে নেওয়া।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বর্তমান দাওয়াত ইসলামী পরিবেশ আপনাদের সামনে, তো দাওয়াত ইসলামী তো আলহামদুলিল্লাহ অসংখ্য সুন্নাতের ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে। তো বিশেষ করে এই যে মিসওয়াক, এটাও কিন্তু দাওয়াত ইসলামী আপনি দেখবেন যে উৎসাহ দিয়ে থাকে, এবং মাদানী মুজাকারার মধ্যেও প্রায় সময় যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়া, উনিও আমাদেরকে প্রায় সময় এটা উৎসাহ দেন, এবং এটার জন্য তো বাকায়দা উনি অনেক সময় মানে মুহিমও চালান যে মিসওয়াক যাতে ব্যবহারের সংখ্যা
বেশি, মিসওয়াক সপ্তাহ বা মিসওয়াক
সপ্তাহ মিসওয়াক মাস এটাও উদযাপন করা হয়ে থাকে। আসলে দাওয়াত ইসলামী চাচ্ছে যাতে মুসলমানরা সুন্নাতমুখী হয়ে যায়, সুন্নাতের মধ্যেই কল্যাণ। আপনি দেখবেন সুন্নাতের মধ্যেই কল্যাণ, আমার নবী যা যা করেছে সব কিছুর মধ্যেই কল্যাণ, আর আমার নবী যা যা থেকে নিষেধ করেছে সব কিছুর মধ্যেই অকল্যাণ।
আর আজকের জমানায় হুজুর যে সুন্নতগুলো মানুষ ভুলে যাচ্ছে, যে সুন্নতগুলো ডুবে যাচ্ছে, এ দাওয়াত ইসলামী আপনি যে বললেন যে মিসওয়াক সপ্তাহ, এটা কেন? কারণ যেন মানুষের ঘরে ঘরে মিসওয়াকের বার্তা পৌঁছে
যায়,
এই মিসওয়াক আমাদের ঐতিহ্য, এই মিসওয়াক আমাদের গর্ব করার মতো একটা বিষয়, এই মিসওয়াক আমাকে আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি করবে, এই মিসওয়াক আমার শরীরে রোগের শিফা পাওয়ার মাধ্যম, এই মিসওয়াক আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই মিসওয়াক আমার ঈমান হিফাজতের মাধ্যম। তো সেই মিসওয়াককে আমরা কেন আম করবো না?
জি জি,
প্রচার করবো না, প্রসার করবো না?
জি, তো আমরা মিসওয়াক আমরা বিশেষ করে মানে বিভিন্ন গাছের ডাল ইউজ করি মিসওয়াক মিসওয়াক হিসেবে, তো সবচেয়ে নিম গাছের ডালকেই বেশি মানে উত্তম বলা হয়, আপনি চাইলে নিম গাছের ডালকেও মিসওয়াক হিসেবে ব্যবহার করতে পারেন, বা অন্যান্য গাছের ডাল আরও বাজারের মধ্যে পাওয়া যায়, আমাদের মাকতাবুল মদিনার স্টলগুলোতেও পাওয়া যায়, আপনার চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন, বা আপনার আশেপাশে যেগুলো ইসলামিক স্টোর আছে যেখানে মিসওয়াক বিক্রি করে সেখান থেকে আপনি
ব্যবহারটাও যদি একটু বলে যে একটু দেখায় বলা হয়েছে যে যেন আপনার তিন আঙ্গুল যে রয়েছে এটা
মাঝখানে তিন
আঙুল, হ্যাঁ মাঝখানে তিন আঙ্গুল উপরের পাশে থাকবে এবং কনিষ্ঠ আঙ্গুল এটা নিচে থাকবে এবং এই যে বৃদ্ধাঙ্গুল এটাও কি নিচে থাকবে, হ্যাঁ এভাবে করে বলা হচ্ছে সুন্নত যেটা আদব সুন্নত যেটা আছে প্রথমে উপরের ডান পাশেরটা তারপরে উপরের বাম পাশের এরপরে নিচের ডান পাশে এরপর নিচের বাম পাশে করার এটি সুন্নত আদবের মধ্যে
রয়েছে। এভাবে করলাম যে সুন্নত আদায় হয়ে যাবে, সওয়াব হবে, আর শারীরিক উপকারিতা তো আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে শুনলাম। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম প্রথমত তো অজু অবস্থায় থাকবো, আর অজু করতে গেলে তো মিসওয়াক এমনিতেই করতে হয় তো আমরা সাথে সাথে মিসওয়াকও করে নিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকে এখানে শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহুল করিম, আমরা আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হব। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, কখন এলো আবার চলেও যাচ্ছে, রহমতের ভাগও শেষের পথে। তো বলবো যে এই মাহে রমজানকে আমরা কাজে লাগাই, মাহে রমজান ইবাদত করি, সুন্নাত মোতাবেক জীবন গড়ি এবং আল্লাহকে রাজি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রাজি করি, ইনশাআল্লাহ আমরা উভয় জাহানে কল্যাণ হাসিল করতে পারবো। তো মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকলে আপনারা অসংখ্য ইলমে দিন হাসিল করতে পারবেন এবং সে মোতাবেক আমলও আপনারা করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সদা সর্বদা ওনার ইবাদত রিয়াজত করার, প্রিয় মুস্তফার আনুগত্য করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামীকাল আবারও উপস্থিত হবো অনেক বিষয় নিয়ে, আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রহম তেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাত তেরি সামা।